الله أكبر الله أكبر الله أكبر أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على السلام حي على السلام حي على الفلاح الله أكبر
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
اسلام کی تعلیم
اسلامের শিক্ষা
হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সেই শিক্ষা যা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অবতীর্ণ হয়েছে তা প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে সঠিক পথের দিশা দেয়। আমাদের প্রত্যেকে যদি সেই দিক নির্দেশনা মেনে চলে এক সুন্দর সমাজ গড়ে উঠতে পারে। আজকে অমুসলিম বিশ্ব ইসলাম এবং মুসলমানদের আমল বা কর্ম সম্পর্কে যে আপত্তি করে সেই আপত্তির পরিবর্তে ইসলামী শিক্ষা সঠিকভাবে মেনে চলার কারণে এরা মুসলমানদের ব্যবহারিক আদর্শের বা আদর্শে প্রভাবিত হয়ে ইসলামকে ভালোবাসত। কিন্তু দুর্ভাগ্যবশত মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী খোদার এই নির্দেশ পাঠ করে ঠিকই, এই কথাকে বড় শ্রদ্ধার দৃষ্টিতে দেখেও, কিন্তু কর্মের ক্ষেত্রে বা ব্যবহারিক জীবনে এটিকে তারা অবজ্ঞা করে। কোরআন শরীফে অনেক এমন আদেশ নিষেধ রয়েছে, শিক্ষা রয়েছে, কিন্তু এইসব গুলোকে আল্লাহ তাআলা এক জায়গায় এক বাক্যে এইভাবে সমবেত করেছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় তোমাদের জন্য আল্লাহর রসুলের জীবনে উত্তম আদর্শ রয়েছে। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন পারিবারিক জীবন থেকে আরম্ভ করে সামাজিক সম্পর্কের গণ্ডি পর্যন্ত আগাগোড়াই কোরআন শিক্ষার উপর প্রতিষ্ঠিত ছিল। অতএব প্রকৃত সাফল্য তখন আসতে পারে যদি আমরা প্রতিটি ক্ষেত্রে এই আদর্শ সামনে রাখি, দৃষ্টিতে রাখি। অনেক সময় মানুষ বড় বড় বিষয়ে বড় বড় ক্ষেত্রে উত্তম দৃষ্টান্ত স্থাপন করে, উত্তম আদর্শ প্রদর্শন করে, কিন্তু বাহ্যত যেসব কথা ছোট দেখায় সেগুলোকে এমন ভাবে উপেক্ষা করা হয় যেন না যেন সেগুলো কোনো গুরুত্বই নেই। অথচ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসব কথার প্রতি তার উক্তি এবং কর্মে আমলে এসব কথার প্রতি মনোযোগ আকর্ষণ করেছেন আমাদের। অতএব আমাদের জীবনকে যদি আমরা শান্তির নিরে পরিণত করতে চাই, যদি খোদার কৃপাভাজন হতে চাই, তাহলে এইসব নৈতিক আদর্শকে জীবনের অংশ করতে হবে যা আমাদের নেতা এবং আমাদের মনিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটি ক্ষেত্রে আমাদের সামনে উপস্থাপন করেছেন। এছাড়া এ যুগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিবেদিত প্রাণ দাস এই বিষয়গুলো পরিষ্কার করে খোলাসা করে আমাদের সামনে রেখেছেন। আর এর এই অনুসারে বা এর উপর প্রতিষ্ঠিত হওয়ার প্রতি এই প্রেক্ষাপটে বিভিন্ন ক্যাপাসিটিতে বিভিন্ন অবস্থান এবং অবস্থার দায়িত্ববোধের নিরিখে কিছু বলবো। ঘরের প্রধান হিসাবেও পুরুষের দায়িত্ব রয়েছে, স্বামী হিসাবেও পুরুষের দায়িত্ব রয়েছে, পিতা হিসাবেও পুরুষের দায়িত্ব রয়েছে, আর সন্তান হিসাবেও তার উপর দায়িত্ব বর্তায়। যদি প্রতিটি পুরুষ এই দায়িত্ব সম্পর্কে সচেতন হয় এবং সে দায়িত্ব পালনের চেষ্টা করে, তাহলে সমাজের বৃহত্তর শান্তি, ভালোবাসা এবং ভ্রাতৃত্ব বোধ প্রতিষ্ঠার এটি কারণ হয়ে যায়। এই বিষয়গুলোই সন্তানের তরবিয়তে পর্যবসিত হয়ে শান্তিপূর্ণ এবং মানবাধিকারের নিশ্চয়তা প্রদানকারী বংশ বিস্তারের নিশ্চয়তা দিয়ে থাকে। ঘরের প্রশান্তি এসব কথার মাধ্যমেই ঘরের শান্তি ফিরে আসতে পারে। অনেক ঘরের সমস্যাবলী আর অভিযোগ সামনে আসে যেখানে পুরুষ নিজেকে ঘরের নেতা এবং প্রধান মনে করে আমি ঘরের প্রধান, সব কর্তৃত্ব আমার, অথচ স্ত্রীরও সম্মান করে না, তার বৈধ অধিকারও দেয় না, সন্তানের তরবিয়তের বা শিক্ষা দীক্ষার দায়িত্ব পালন করে না, নাম সর্বস্ব নেতা সে, বরং ভারত এবং পাকিস্তানের কোন মহিলার পক্ষ থেকে এমন অভিযোগ আসে যে স্বামীরা স্ত্রীদেরকে প্রহার এমন ভাবে প্রহার করেছে, সারা শরীর নীল হয়ে গেছে বা আহত করেছে, মুখ ফুলে গেছে বা মুখ ফুলিয়ে দিয়েছে। বরং অনেকে এসব দেশে বসবাস করেও এমন কুকীর্তি করে বেড়ায়, আর এছাড়া ছেলে এবং মেয়েদের সাথে এমন কিছু ব্যবহার করে যা অত্যাচারের গণ্ডীভুক্ত। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম কে মানার পরও যদি অজ্ঞদের মতোই জীবন যাপন করতে হয়, সেসব মুসলমানদের মতো জীবন কাটাতে হয় যারা ধর্মের কোনো জ্ঞানই রাখে না, স্ত্রী সন্তানের সাথে যদি তেমনই ব্যবহার করতে হয় যেমনটি কিনা অজ্ঞরা করে থাকে, তাহলে নিজেদের অবস্থায় পরিবর্তন আনয়নের অঙ্গীকার করে মসীহ মওউদ হাতে বয়াত করার কোন অর্থ নেই। প্রশ্ন হল, খোদার প্রাপ্য প্রদানের যে দায়িত্ব পুরুষের উপর ন্যস্ত, আর ব্যবহারিক অবস্থার উন্নয়নের যে দায়িত্ব পুরুষের উপর বর্তায়, সে দায়িত্ব পালন করছে কিনা পুরুষ? যদি তা পালন করে থাকে তাহলে হতেই পারে না যে তাদের ঘরে কখনো এইভাবে জুলম এবং অত্যাচার হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম ঘরের নেতা হিসাবে একত্ববাদ প্রতিষ্ঠার বিষয়টি স্ত্রী সন্তানের ক্ষেত্রে স্পষ্ট করে একত্ববাদের উপর আমল করিয়েছেন, কিন্তু এটিও প্রেম এবং ভালোবাসার মাধ্যমে করিয়েছেন, কোন বাহু বলে নয়, লাঠির বলে নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ঘরের নেতা হিসেবে আর পৃথিবীর সংশোধন ও শরীয়ত প্রতিষ্ঠা সংক্রান্ত সকল ব্যস্ততা সত্ত্বেও ঘরের লোকদের প্রাপ্য অধিকার প্রদান করেছেন, প্রেম এবং ভালোবাসা ভিত্তিতে দায়িত্ব পালন করেছেন। ঘরের প্রধান বা নেতা হিসেবে দায়িত্ব এভাবে পালন করেছেন যে প্রথমে এই সচেতনতা সৃষ্টি করেছেন যে তোমাদের দায়িত্ব হল একত্ববাদ প্রতিষ্ঠা, খোদার ইবাদত, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এই প্রেক্ষাপটে বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাতে নফল এবং তাহাজ্জুদের জন্য জাগ্রত হতেন, আর সকালে নামাজের কিছুক্ষণ পূর্বে পানির ছিটা দিয়ে আমাদেরকে জাগাতেন যে উঠো, নামাজ পড়ো, খোদার অধিকার দাও, সেই প্রাপ্য প্রদান করো আল্লাহ তাআলার, যা আল্লাহর প্রাপ্য, যা আল্লাহর অধিকার। এরপর ঘরের সদস্যদের প্রাপ্য অধিকার তিনি কিভাবে প্রদান করতেন, তা দেখুন। যে কাজ করা স্ত্রীদের দায়িত্ব ছিল সেই ক্ষেত্রে তিনি তাদের সাহায্য সহযোগিতা করতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, যতক্ষণ রাসূলুল্লাহ ঘরে থাকতেন, ঘরের লোকদের সাহায্য এবং সেবায় রত থাকতেন। নামাজের ডাক আসলে তিনি মসজিদে চলে যেতেন। এটি হলো সেই উত্তম আদর্শ যা আমাদের অনুকরণ ও অনুসরণ করতে হবে এবং করা উচিত। এমনটি না করে স্ত্রীদের সাথে সেই ব্যবহার করা উচিত নয় যা জুলম এবং অত্যাচার গণ্য হতে পারে। তার পারিবারিক কাজের বিস্তারিত বর্ণনা দিতে গিয়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাপড় নিজেই সেলাই করতেন, জুতাতে জুতা সেলাই করতেন, ঘরের বালতি ইত্যাদিরও ইত্যাদি মেরামত করে নিতেন। অতএব এসব আদর্শ সামনে রেখে অনেক স্বামীর আত্মজিজ্ঞাসা করা উচিত, আর এদিকে দৃষ্টি দেওয়া উচিত যে ঘরে তারা কি এমন ব্যবহার করছে, ঘরে কি তাদের আচরণ এমনই। সাহাবীদেরকে স্বামী হিসাবে তাদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, এটি আবু হুরায়রার পক্ষ থেকে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ বলেন যে মোমেনদের মাঝে পূর্ণ এবং উৎকৃষ্ট ঈমান, তার যা চরিত্র ভালো, তোমাদের মাঝে চরিত্রের ক্ষেত্রে সর্বোত্তম সে যারা নিজেদের স্ত্রীদের জন্য সর্বোত্তম। অতএব প্রত্যেক সে ব্যক্তি যার স্ত্রীদের সাথে ব্যবহার ভালো নয়, এমন লোকদের আত্মজিজ্ঞাসা করতে হবে যে উন্নত চরিত্র এবং স্ত্রীদের সাথে সদ্ব্যবহার কেবল বাহ্যিক ভালো ব্যবহার নয়, বরং এটি উন্নত ঈমানের পরিচায়ক। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বামীর দায়িত্ব আর স্ত্রীদের সাথে সদ্ব্যবহারের কথা উল্লেখ করতে গিয়ে বলেন যে অশ্লীলতা ছাড়া মহিলাদের সকল বক্র প্রকৃতি এবং তিক্ততা সহ্য করা উচিত। পুরুষ হয়ে মহিলার সাথে যুদ্ধ করা আমাদের কাছে চরম নির্লজ্জতার বিষয় মনে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে পুরুষ বানিয়েছেন, আর এটি আমাদের ক্ষেত্রে তিনি নেয়ামতের পূর্ণতা দিয়েছেন। আসলে এর জন্য কৃতজ্ঞতার ভাষা হলো মহিলাদের সাথে কোমল এবং নরম ব্যবহার করা। একবার এক বন্ধুর কঠোর স্বভাব এবং দুর্ব্যবহারের উল্লেখ করা হয় যে তিনি স্ত্রীর সাথে কঠোর ব্যবহার করেন। হুজুর আলাইহিস সালাম এই কথায় খুবই দুঃখ ভারাক্রান্ত হন। তিনি বলেন, আমাদের বন্ধুদের এমন হওয়া উচিত নয়। যিনি এটি লিখেছেন তিনি বলেন যে হুজুর এরপর দীর্ঘক্ষণ মহিলাদের সাথে আচার ব্যবহার এবং পারিবারিক জীবন যাপনের রীতি সম্পর্কে নসিহত করেন। শেষের দিকে তিনি বলেন, আমার অবস্থা হলো একবার আমার স্ত্রীর সাথে উচ্চস্বরে কোনো কথা বলেছি, আমি অনুভব করেছি যে সেই উঁচু আওয়াজের সাথে মিশ্রিত ছিল হৃদয়ের কোন বেদনা বা কোন অভিযোগ। তা সত্ত্বেও মুখ থেকে কোন মর্মপীড়াদায়ক কঠোর শব্দ বের করিনি, কিন্তু তা সত্ত্বেও আমি এরপর অনেক ইস্তেগফার করা অব্যাহত রাখি, বিগলিত চিত্তে নফল পড়ি এবং কিছু সদকাও দেই, যে এই কঠোর ব্যবহার স্ত্রীর সাথে হয়তো অভ্যন্তরীণ কোন পাপেরই ফসল। হুজুর বলছেন যে এই হলো উত্তম আদর্শ হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের, আর কোন বন্ধু যখন স্ত্রীর সাথে কঠোর ব্যবহার করে সেক্ষেত্রে তিনি গভীর বেদনা এবং দুশ্চিন্তা প্রকাশ করেছেন। বলেছেন যে যারা স্ত্রীদের সাথে সামান্য কারণে ঝগড়া বিবাদ করে হাত উঠায়, তাদের কিছুটা কাণ্ড জ্ঞান খাটানো উচিত। হাত ওঠানো তো সামান্য বিষয়, এরা তো প্রহার করে আহত করে ফেলে স্ত্রীদের, এদের জন্য সত্যি গভীর চিন্তার বিষয়। মহানবী সাল্লাল্লাহু ইসলামের উক্তি অনুসারে এদের ইমান অসম্পূর্ণ, নিজেদের ইমান সম্পর্কে এদের ভাবা উচিত। মহানবী সাল্লামের এই উক্তির কারণেই হযরত মসীহ মওউদ ইসলাম চিন্তিত হন, যার ইমান সেই উন্নত মানে নেই এমন মানুষ অনেক স্থানে হোঁচট খেতে পারে। তবে আমি যেভাবে বলেছি এগুলো বাজ্যত সামান্য বিষয়, কিন্তু সামান্য নয়, তুচ্ছ নয়। এসব দেশে মামলা পুলিশ পর্যন্ত গড়ায় আর জামাতের দুর্নাম হয়, এমন মানুষ জাগতিক শাস্তিও পায় আর খোদার অসন্তুষ্টিকেও ক্রোধকেও আমন্ত্রণ জানায়। কোন কোন পুরুষ বলে যে মহিলার মাঝে অমুক অমুক দোষ রয়েছে, এই কারণে কঠোর ব্যবহার করতে হয়েছে। এই দৃষ্টিকোণ থেকে পুরুষদের প্রথমে নিজেদের অবস্থা ক্ষতি দেখা হচ্ছে, যে তারা প্রকৃত অর্থে ধর্মীয় মান অনুসারে জীবনযাপন করছে কিনা। এমন পুরুষদের নসিহত করতে গিয়ে হযরত মসীহ ইসলাম বলেন যে পুরুষ যদি নেক এবং পাক এবং পবিত্র না হয়, স্ত্রী কিভাবে পূর্ণবতী হতে পারে? প্রথম শর্ত হলো পুরুষকে পূর্ণবান হতে হবে, তাহলে তার স্ত্রী পূর্ণবতী হবে। হ্যাঁ, যদি পুরুষ নিজেই যদি পূর্ণবান হয় তাহলে মহিলাও পূর্ণবতী হতে পারে। বক্তৃতার মাধ্যমে নসিহত করা উচিত না, বরং কর্ম এবং আমলের মাধ্যমে নসিহত করলে ইতিবাচক প্রভাব পড়ে। শুধু কথার মাধ্যমে নসিহত করবে না, বকাঝকা করবে না, বরং নিজের কর্মের মাধ্যমে প্রমাণ করো যে তোমরা নেক, আর তোমাদের প্রতিটি কর্ম যেন খোদার নির্দেশ সম্মত হয়। কর্ম বলে যে নসিহত করা হবে, এর প্রভাবই ভালো হয়, ভালো পড়ে। মহিলার কথা তো পরে আসবে, এমন কে আছে যে শুধু বক্তৃতার মাধ্যমে, বক্তৃতা শুনে কথা মানে? যতক্ষণ পর্যন্ত কর্মশক্তি সাথে না থাকে, যদি পুরুষের ভিতর কোনো বক্রতা থাকে, কোন ত্রুটি বিচ্ছুতি থাকে, মহিলা সবসময় তার সামনে থাকে। যে ব্যক্তি স্বয়ং খোদাকে ভয় করে না, মহিলা কিভাবে তাকে ভয় করবে? এমন মৌলবীদের বক্তৃতারও কোনো প্রভাব পড়ে না, আর এমন স্বামীদের কথারও না। সকল ক্ষেত্রে ব্যবহারিক আদর্শ প্রভাব বিস্তার করে। স্বামী যখন রাতের বেলা উঠে দোয়া করবে, কাঁদবে, মহিলা দু একদিন দেখবে এটি, অবশেষে একদিন তার হৃদয়ে ধারণা জাগ্রত হবে আর অবশ্যই সে প্রভাবিত হবে। তিনি বলেন মহিলাদের ভিতর প্রভাব গ্রহণের উপকরণ রয়েছে, তাদের সংশোধনের জন্য কোন মাদ্রাসা বা স্কুলের প্রয়োজন নেই, কোন প্রতিষ্ঠানের প্রয়োজন নেই। মহিলাদের সংশোধনের জন্য কোন মাদ্রাসা স্কুলের দরকার নেই। যতটা স্বামীর ব্যবহারিক দৃষ্টান্ত প্রভাব বিস্তারে সক্ষম, সংশোধন যদি করতে হয় স্বামীর আত্মসংশোধন করা উচিত, ব্যবহারিক দৃষ্টান্ত স্থাপন করা উচিত, তাহলে স্ত্রীদের সংশোধন হয়ে যাবে। আল্লাহ তাআলা নরনারী উভয়কে এক সত্তা আখ্যায়িত করেছেন, পুরুষদের পক্ষ থেকে এটি অন্যায় যে তারা মহিলাদেরকে তাদের দোষ ধরার সুযোগ দেয়। তাদের উচিত, মহিলাদের এমন সুযোগ দেওয়া উচিত নয় যে কারণে তারা হয়তো বলতে পারে যে পুরুষ অমুক অপকর্ম করে। কখনো এমন সুযোগ দেওয়া উচিত নয় যে স্ত্রী বলবে যে তোমার ভিতরে এই দোষ আছে, এই পাপ করো। বরং মানুষকে এতটা পবিত্র পরিচ্ছন্ন হওয়া উচিত যে মহিলারা যদি পাপ খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে যায়, তারা যেন তারা যদি কোনো পাপ খুঁজে না পায়, তখনই ধার্মিকতার কথা মাথায় আসে। যদি পরিস্থিতি এমন হয় যে অনুসন্ধান করে যদি পুরুষের ভিতর কোনো পাপ খুঁজে না পায়, তাহলে এমন মহিলা ধার্মিকা না হলেও ধার্মিক না হলেও ধর্মের প্রতি তার মনোযোগ নিবদ্ধ হবে। এখানে আমি দেখেছি যে মহিলারা বেশি ধার্মিক, মহিলারাই অভিযোগ করে প্রায় সময় যে আমাদের স্বামীর ধর্মের প্রতি কোনো আকর্ষণ নেই। একদিকে সেসব পুরুষের কাছে মুসলিমদের এই হলো প্রত্যাশা যারা তার হাতে বয়াত করেছে, অপরদিকে আমরা দেখি যে অনেক পুরুষ এমন আছে যেভাবে আমি বলেছি, তাদের সম্পর্কে তাদের স্ত্রীরা অভিযোগ লিখে পাঠায় যে পুরুষ নামাজে অলস, বা জামাত নামাজ তো একদিকে থাক, ঘরেও নামাজ পড়ে না। ধর্মের জ্ঞান পুরুষদের দুর্বল, চাঁদার ক্ষেত্রে বেশ কিছু ঘরের পুরুষরা দুর্বল, টেলিভিশনে আজে বাজে এবং বৃথা অনুষ্ঠান দেখা সংক্রান্ত অভিযোগ পুরুষদের বিরুদ্ধে রয়েছে, বা সন্ত্রাসবাদের তরবিয়তের ক্ষেত্রে মনোযোগের অভাবের অভিযোগ রয়েছে পুরুষ সম্পর্কে। ঘরের নেতা সাজার চেষ্টা করলেও কোনো সময়, পিতা সাজার চেষ্টা করলেও বকা ঝকা এবং মারপিটা এবং প্রহার ছাড়া আর কিছু দেখা যায় না। অনেক ঘরে পুরুষের কাছে শিখার পরিবর্তে মহিলারা পুরুষদের শেখাচ্ছে বলে মনে হয়, বা তাদের দৃষ্টি আকর্ষণ করে তারা, যেন সন্তানরা নষ্ট না হয়। যেসব ঘরে সন্তানরা তরবিয়তহীনতায় ভোগে, সেখানে সচরাচর কারণ হলো পুরুষের মনোযোগহীনতা বা স্ত্রী সন্তানদের উপর অনর্থক কঠোরতা। অনেক ছেলে মেয়েও এসে আমার কাছে অভিযোগ করে যে আমাদের পিতার আমাদের সাথে বা আমাদের মায়ের সাথে ব্যবহার ভালো নয়, অতএব ঘরকে যদি শান্তিপূর্ণ করতে হয়, ভবিষ্যৎ প্রজন্মের যদি সুশিক্ষা দিতে হয়, ধর্মের সাথে সম্পৃক্ত রাখতে হয় তাদেরকে, তাহলে পুরুষদের নিজেদের অবস্থার দিকে বিশ্লেষণাত্মক দৃষ্টি দিতে হবে। হযরত মুসা আলাইহিস সালাম পুরুষদের দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে আরো বলেন, পুরুষ ঘরের ইমাম হয়ে থাকে বা লিডার হয়ে থাকে, অর্থাৎ তারাই যদি মন্দ প্রভাব ফেলে ঘরের পরিবেশে, তাহলে কতটা মন্দ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। তার কর্মের কারণে যে মন্দ প্রভাব পড়ে, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের উপরও নেতিবাচক প্রভাব বৃদ্ধি পেতে থাকবে। পুরুষের উচিত নিজের শক্তি বৃদ্ধি, অঙ্গ প্রত্যঙ্গকে যথাস্থানে এবং বৈধ স্থানে ব্যবহার করা। দৃষ্টান্তস্বরূপ একটি রাগের শক্তি রয়েছে, রাগ শক্তি, সেটি যখন সীমা ছাড়িয়ে যায় উন্মাদনার পূর্ব লক্ষণ হয়ে থাকে। মানব প্রকৃতির অংশ হল রাগ ও ক্রোধ, কিন্তু সেটি যখন সীমা ছাড়িয়ে যায় তখন তা উন্মাদনার পূর্ব লক্ষণ হয়ে থাকে। তিনি বলেন, উন্মাদনা এবং রাগের মাঝে পার্থক্য অতি সামান্যই। যে ব্যক্তি ক্রোধের বশীভূত হয়, তার নিকট থেকে প্রজ্ঞার প্রস্রবণ ছিনে নেওয়া হয় বা প্রত্যাহার করা হয়। ব্যক্তি বিরোধী হলেও ক্রোধের বশে তার সাথে কথা বলা উচিত নয়। আপন জন তো দূরের কথা, ঘরের লোকজন তো দূরের কথা, বিরোধীদের সাথেও সেভাবে ক্রোধের সাথে রাগান্বিত হয়ে, রাগের বশবর্তী হয়ে কথা বলা উচিত নয়। তো এই হলো ঘরে স্ত্রী সন্তানদের সামনে রাগ প্রদর্শনের মান। এই রাগ প্রদর্শন একটা প্রশ্নই ওঠে না, কেউ যদি বিরোধীও হয় তার সাথেও বিবেক শূন্য এবং রাগের বশবর্তী হয়ে কথা বলা উচিত না। বিরোধীদের কথা খণ্ডন করতে গিয়ে মোমেনের মুখ থেকে নোংরা এবং ক্রোধ ভরা কত শব্দ বের হওয়া উচিত নয়। আমি যেভাবে পূর্বেও বলেছি, ভারত পাকিস্তান এবং ইন্ডিয়া থেকে মহিলারা স্বামীদের সম্পর্কে লিখে থাকে, কাদিয়ান এবং পাকিস্তান উভয় স্থানে এসলা এসাদ এবং অঙ্গ সংগঠনগুলোর এদিকে দৃষ্টি দেওয়া উচিত। আর পৃথিবীর অন্যান্য স্থানেও তরবিয়ত বা শিক্ষামূলক অনুষ্ঠানমালার প্রতি বেশি মনোযোগ নিবদ্ধ করা উচিত। তাবলীগ করুন বা তাবলীগ করছেন, ধর্মীয় বিষয়াদি শিখছেন, কিন্তু ঘরে যদি অশান্তি বিরাজ করে এসব জ্ঞান এবং তাবলীগ এর কোন লাভ নেই। মহিলাদের মনস্তত্ত্ব এবং পুরুষদের তারা কিভাবে দেখেন এ সম্পর্কে বর্ণনা করতে গিয়ে মসিহ ইসলাম লেখেন যে পুরুষের সব কথা এবং গুণাবলী মহিলারা বিশ্লেষণাত্মক দৃষ্টিতে লক্ষ্য করেন। তারা মহিলারা দেখেন, মহিলা দেখে যে আমার স্বামীর মাঝে অমুক অমুক গুণাবলী রয়েছে তাকওয়ার, যেমন উদারতা, সহনশীলতা, ধৈর্য। মহিলা যাচাই বাছাইয়ের যেভাবে সুযোগ পায় অন্য কেউ সে সুযোগ পায় না, ঘরে এসে দেখে স্বামীকে। তাই মহিলাদেরকে সারেক বা চোর বা চোরনিও বলা হয়, কেননা অভ্যন্তরীণ ভাবে স্বামীর চরিত্র চারিত্রিক বৈশিষ্ট্য বলে সে চুরি করে, একসময় পুরো বৈশিষ্ট্য সে ধারণ করে। এক ব্যক্তির কথা প্রসিদ্ধ রয়েছে, সে একবার ইসলাম পরিত্যাগ করে খ্রিস্টান হয়ে যায়। তার স্ত্রীও খ্রিস্ট ধর্ম গ্রহণ করে, প্রথমে মদ ইত্যাদি পান করা আরম্ভ করে, এরপর পর্দা ছেড়ে দেয়, বেগানা পুরুষের সাথে মেলামেশা আরম্ভ করে। তার স্ত্রী স্বামী পুনরায় ইসলামের দিকে ফিরে আসে। কিছুকাল পর স্বামী ভাবলো যে আমি ভুল করেছি, ইসলাম পরিত্যাগ করে পুনরায় ইসলামে ফিরে আসে। স্ত্রীকেও বলে, তুমিও আমার সাথে এখন ইসলাম ধর্ম গ্রহণ করো। সে বলে, আমার জন্য এখন মুসলমান হওয়া কঠিন, এসব মদ ইত্যাদির আর লাগামহীন স্বাধীনতার যে অভ্যাস পড়ে গেছে, অভ্যাস সৃষ্টি হয়েছে, এগুলো ছাড়া সম্ভব না। এটি একটি চরম পরিস্থিতির দৃষ্টান্ত যে পুরুষ ইসলামই ছেড়ে দিয়েছে আর খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছে, কিন্তু অনেক পুরুষ এমনও আছে যারা ইসলাম ধর্ম পরিত্যাগ করে না, নাম সর্বস্ব ইসলামের সাথে সম্পৃক্ত থাকে, মুসলমানই হওয়ার দাবি করে, মুসলমান হিসাবে আখ্যায়িত হয়, কিন্তু স্বাধীনতার নামে অনেক ভ্রান্ত কাজে জড়িয়ে যায়, যেভাবে আমি পূর্বেই উল্লেখ করেছি। তাদের অনুকরণে বা পুরুষের কথা অনুসারে নারীরাও স্বাধীনতার নামে সেই সমাজে গা ভাসিয়ে দেয়। কিছুকাল পর পুরুষের মনে পড়ে যে আমার স্ত্রী সীমাহীন স্বাধীন হয়ে গেছে, স্বাধীনতায় অভ্যস্ত হয়ে গেছে। সেই স্বাধীনতা থেকে যখন তাকে ফিরিয়ে আনার চেষ্টা করে, তখন শুরু হয়ে যায় ঝগড়া বিবাদ, মার পিটাই বা প্রহারও আরম্ভ হয়ে যায়। এখানে এমন ঘটনাবলি ঘটে, আর আমি যেভাবে বলেছি, এসব দেশে তাৎক্ষণিকভাবে মাঝখানে পুলিশ হস্তক্ষেপ করে, মহিলা এবং শিশুদের অধিকার সংক্রান্ত প্রতিষ্ঠান হস্তক্ষেপ করে, তখন পরিবার ভেঙে যায়, সন্তান সন্ততি নষ্ট হয়ে যায়। তো ঘর ভাঙার পূর্বেই সন্তান পদ হারা হওয়ার পরিবর্তে এমন পুরুষদের নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে, যা সন্তান সন্ততির প্রেক্ষাপটে ধর্ম ন্যস্ত করে। ইসলাম যেসব দায়িত্ব নির্ধারণ করেছে সেসব বিষয়ে তাদের সচেতন হতে হবে। নারীদের অধিকার এবং তাদের সাথে ব্যবহার কেমন হওয়া উচিত এই প্রেক্ষাপটে একবার হযরত মসীহ মওউদ ইসলাম বলেন, নারীদের অধিকার যেভাবে ইসলাম সংরক্ষণ করেছে অন্য ধর্ম আদৌ তেমনটি করেনি। সংক্ষিপ্ত ভাষায় বলেছে, ওয়ালাহুন্না মিসলুল্লাযি আলাইহিন্না, যেখানে পুরুষদের নারীদের উপর অধিকার রয়েছে, যেভাবে পুরুষদের নারীদের উপর অধিকার, একইভাবে নারীদেরও পুরুষদের কাছে প্রাপ্য রয়েছে। কিছু মানুষের অবস্থা যা কানে আসে তা হল এই হতভাগিনীদের পায়ের জুতার মতো মনে করে, সব ঘৃণ্য কাজ তাদের দ্বারা করায়, গালি দেয়, তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখে, পর্দার নির্দেশ এমন অন্যায় ভাবে তাদের উপর চাপায় যে তাদেরকে জীবন্ত কবরস্থ করে, অর্থাৎ এমন কঠোর ভাবে পর্দার নির্দেশ মান্য করায়, পর্দার নির্দেশ পর্দার অনুশীলন করায় যে নিঃশ্বাস প্রশ্বাস নেয় কঠিন হয়ে যায়। এতটা কঠোর হওয়া উচিত নয়। ইসলাম খুবই ভারসাম্যপূর্ণ একটি ধর্ম। অপরদিকে মহিলাদেরকেও ভারসাম্য বজায় রাখা উচিত। পর্দার শিথিলতার নামে সীমাতিরিক্ত স্বাধীনতা ভোগ করতে যাবেন না। এটিও দেখা গেছে যে অনেকেই সীমাহীন স্বাধীনতা ভোগ করা আরম্ভ করেছেন, পর্দা নামে মাত্র রয়ে গেছে তাদের জীবনে। এটিও ভ্রান্ত রীতি। তাই মহিলাদেরকে স্মরণ রাখতে হবে, মাথা এবং দেহ লজ্জাবোধের দাবির নিরিখে ঢাকা আবশ্যক। এটি খোদার নির্দেশ। এই বিষয়ে সচেতন হওয়া উচিত। স্বামী স্ত্রীর সম্পর্কের মান কেমন হওয়া উচিত, এই বিষয়টি বর্ণনা করতে গিয়ে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন, স্ত্রীদের সাথে স্বামীদের সম্পর্ক যেভাবে দুজন প্রকৃত এবং সত্যিকার বন্ধুর সম্পর্ক হয়ে থাকে, মানুষের উন্নত নৈতিক চরিত্র এবং আল্লাহর সাথে সম্পর্কের প্রথম সাক্ষী মহিলারাই হয়ে থাকেন। যদি তাদের সাথেই এদের সম্পর্ক ভালো না হয় তাহলে এটি কিভাবে হতে পারে যে আল্লাহর সাথে মীমাংসা হবে? ঘরে যদি সম্পর্ক ভালো না থাকে তাহলে এটিও কঠিন বিষয়, আল্লাহর সাথে মীমাংসা এবং আল্লাহর নির্দেশ মান্য করা হবে, এটি কঠিন। তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, তোমাদের মাঝে সর্বোত্তম সে যে নিজের স্ত্রীর জন্য উত্তম। অতএব এই হল সেই মানদণ্ড যা প্রত্যেক পুরুষের অবলম্বন করা উচিত। এরপর পিতা হিসাবে পুরুষদের উপর যে দায়িত্ব বর্তায় তাও বুঝতে হবে। সন্তানদের সুশিক্ষার দায়িত্ব শুধু মায়েদের, একথা মনে করবেন না। সন্দেহ নেই যে একটা বয়সীমা পর্যন্ত সন্তান মায়ের সাথে জীবনযাপন করে, অত্যন্ত শৈশবে বাচ্চার সুশিক্ষা এবং তরবিয়তের ক্ষেত্রে মায়ের তরবিয়ত এবং সুশিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কিন্তু এর কারণে পুরুষ দায়িত্ব এড়াতে পারবে না। পিতাদেরকেও বাচ্চার তরবিয়ত এবং সুশিক্ষার ক্ষেত্রে ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে ছেলেরা যখন 7-8 বছর বয়সে উপনীত হয়, এ বয়সের পর তারা পিতার মনোযোগের মুখাপেক্ষী থাকে, নতুবা পাশ্চাত্যের এই সমাজ ব্যবস্থায় ছেলেদের নষ্ট হওয়ার আশঙ্কা বেশি দেখা দেয়। এখানেও একই নীতি প্রযোজ্য হবে যা মহিলাদের প্রেক্ষাপটে পূর্বেই উল্লেখিত হয়েছে। পুরুষদের বা পিতাদের উত্তম আদর্শ প্রদর্শন এবং প্রতিষ্ঠা করতে হবে। পিতাদের যেখানে সন্তানদের শ্রদ্ধা এবং সম্মান করার প্রয়োজন রয়েছে, তাদের উন্নত চরিত্রের খাতিরে সেখানে তাদের উপর গভীর বিশ্লেষণাত্মক দৃষ্টিও রাখা উচিত, যেন তারা সমাজের ক্ষতিকর প্রভাব থেকে নিরাপদ থাকে। এরপর ছেলেদের সাথে পিতার সম্পর্ক বাচ্চাদের এক নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে থাকে। অনেক পিতা সন্তানদের আচার আচরণ সম্পর্কে অভিযোগ করে যে তাদের ভিতরে এক ধরনের দ্বিধা দ্বন্দ্ব দেখা দিয়েছে, আত্মসম্মান বোধের অভাব দেখা দিয়েছে বা বেশি মিথ্যা বলা আরম্ভ করেছে। পিতাদের যখন বলা হয় যে সন্তানদের কাছে আসো, তাদের কাছে টেনে নাও, তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করো, এর ফলে প্রায়শই দেখা গেছে যে ছেলেদের ভিতর যে দুর্বলতা থাকে তা এর ফলে দূর হয়ে যায়। অতএব ছেলেদের বাহিরের পরিবেশ থেকে নিরাপদ রাখার জন্য পিতার কিছুটা সময় বাইরে কাটানো উচিত সন্তানদের সাথে। এরপর পিতাদের একটি দায়িত্ব হলো যেখানে সন্তানদের তরবিয়তের প্রতি ব্যবহারিক দৃষ্টি দেবেন সেখানে দোয়ার প্রতিও মনোযোগ দেওয়া উচিত, তাদের তরবিয়তের প্রেক্ষাপটে, তাদের সুশিক্ষার প্রেক্ষাপটে। এটিও গুরুত্বপূর্ণ একটি বিষয়। ধর্মীয় তরবিয়ত বা প্রশিক্ষণের প্রতি মনোযোগ দিন। ধর্মীয় সুশিক্ষার প্রকৃত ফসল আসে খোদার কৃপায়, কিন্তু নিজের চেষ্টা মানুষকে অবশ্যই করা উচিত। তরবিয়ত বা ধর্মীয় শিক্ষার রীতি এবং বাচ্চাদের জন্য দোয়ার প্রতি মনোযোগ আকর্ষণ করতে গিয়ে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলেন, হেদায়েত এবং তরবিয়ত তথা প্রকৃত সুশিক্ষা দেয়া আল্লাহ তাআলারই কাজ। প্রকৃত তরবিয়ত করা আল্লাহ তাআলারই কাজ। কঠোরভাবে পিছু ধাওয়ার একটা বিষয়ে নাছোড় মনোবৃত্তির ক্ষেত্রে সীমা ছাড়িয়ে যাওয়াটা কথা কথা বাচ্চাদের বাধা দেয়া বিরত রাখা থেকে এটি বোঝা যায় যে আমরাই হেদায়েত দেওয়ার মালিক, আমরা আমাদের ইচ্ছা অনুসারে তাকে একটা পথে পরিচালিত করব। এটি এক প্রকার সুপ্ত এবং সূক্ষ্ম শিরক, এটি থেকে আমাদের জামাতকে বিরত থাকা উচিত। তিনি নিজের সম্পর্কে বলেন, আমরা তো সন্তানদের জন্য দোয়া করি আর সাধারণ নিয়ম কানুন এবং শিক্ষার রীতিনীতি অনুসরণ করে। আমাদের শিক্ষা কি, আমাদের রীতিনীতি কি, আইন কানুন কি, তা অনুসরণের প্রতি মনোযোগ আকর্ষণ করি। সাধারণভাবে এর বেশি নয়। এরপর একশতভাগ নির্ভর করে আল্লাহর উপর, যার ভিতর যতটা পুণ্যের বীজ থাকবে তা যথাসময়ে সবুজ শ্যামল বৃক্ষে রূপ নেবে। তাই আমাদের স্মরণ রাখতে হবে যে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম যখন বলেন যে আমরা দোয়া করি, সেখানে তার দোয়ার মানও ছিল অনেক উন্নত। এই বিষয়টা কি সামান্য কথা মনে করা উচিত নয়। দোয়ারে মানে উপনীত হওয়ার জন্য আমাদের অনেক বেশি পরিশ্রম করতে হবে, এটি সামান্য কোনো কথা নয়। পিতাদের এদিকে বিশেষ মনোযোগ দেওয়া উচিত। পিতা হিসেবে সন্তানের তরবিয়তের প্রতি কিভাবে আর কতটা মনোযোগ দেওয়া উচিত এ সম্পর্কে হযরত মসীহ মওউদ ইসলাম বিশদভাবে বর্ণনা করতে গিয়ে এক জায়গায় লেখেন যে কিছু মানুষের একটি ধারণা হলো সন্তানের জন্য কিছুটা সম্পদ রেখে যাওয়া উচিত। আমি আশ্চর্য হই যে সম্পদ রেখে যাওয়ার কথা চিন্তা করে কিন্তু এই চিন্তা করে না, এটি ভাবে না যে সন্তান যেন পুণ্যবান হয়, পাপাচারী যেন না হয়, বরং তারা নেক এবং পুণ্যবান হয়। আর এই চিন্তাও মাথায় আসে না, আর এই চিন্তাও মাথায় আসে না, আর এর প্রতি ভ্রুক্ষেপও করা হয় না। অনেক সময় এমন মানুষ সন্তানদের জন্য সম্পদ একত্রিত করে, পঞ্জীভূত করে সন্তানের যোগ্যতা এবং তার ভিতর পূর্ণ সৃষ্টির চেষ্টা করে না, নিজেদের জীবদশায় সন্তানের অপকর্মে তারা কাঁদে এবং সন্তানের অপব্যবহারের কারণে, অপকর্মের কারণে সমস্যার সম্মুখীন হয়েছে। এই সম্পদ বিভিন্ন কৌশল এবং ধূর্ততার মধ্যে সংগ্রহ করেছিল, অপকর্ম এবং মদ পান করেই নষ্ট করা হয় সেই সন্তান। এমন পিতামাতার জন্য দুষ্কৃতি এবং পাপাচারিতাপূর্ণ জীবনের উত্তরাধিকারী হয়। তিনি বলেন, সন্তানের পক্ষ থেকে যে পরীক্ষা আসে তাও অনেক বড় পরীক্ষা হয়। তাকে সন্তান যদি পূর্ণবান হয় তাহলে চিন্তাই কিসের। আল্লাহ তাআলা নিজেই বলেন যে ওয়াহু আয়াতাল্লাহ সালেহীন, অর্থাৎ আল্লাহ তাআলা তার পূর্ণবান বান্দাদের তত্ত্বাবধায়ক হয়ে থাকেন। যদি দুর্ভাগা হয়ে থাকে সন্তান, তার জন্য লক্ষ্য রূপে রেখে গেলেও সে পাপাচারিতার মাঝে তা অপব্যয় করে ফকির হয়ে যাবে এবং সেসব সমস্যার সম্মুখীন হবে যা তার জন্য অবধারিত। যে ব্যক্তি নিজের মতামতকে রায়কে খোদার ইচ্ছার অধীনস্থ করে সে সন্তানের পক্ষ থেকে শান্তিতে থাকে। আর এর উপায় হলো সন্তানের ভিতর পূর্ণ এবং যোগ্যতা সৃষ্টির চেষ্টা করার জন্য দোয়া করা। এমন পরিস্থিতিতে আল্লাহ তাআলা স্বয়ং তার তত্ত্বাবধান করবেন, তার দেখাশোনা করবেন, তার দায়িত্ব নেবেন। আমি এক শিশু ছিলাম, যুবক হয়েছে, যৌবন অতিক্রম করে বৃদ্ধ বয়সে উপনীত হয়েছে, মুত্তাকিকে কখনো আমি দেখিনি যে সে জীবিকার অভাবে ভুগবে, আর তার সন্তানকে সন্তানদেরকে ভিক্ষা করতে দেখিনি। আল্লাহ বেশ কয়েক বংশ পর্যন্ত যত্ন নেন, খেয়াল রাখেন, নিজে নেক হও আর সন্তানের জন্য এক পূর্ণ তাকওয়ার উন্নত দৃষ্টান্ত হয়ে যাও। একই কথা, এটি সন্তানের প্রতি দায়িত্ব বা করণীয় পালনের জন্য নিজের অবস্থাকে সে অনুসারে পরিবর্তন করতে হবে যার শিক্ষা ইসলাম দিয়ে থাকে। কেবল তবে ভবিষ্যৎ প্রজন্ম সঠিক পথে থাকবে আর পিতা মাতার জন্য নয়নের স্নিগ্ধতার কারণ হবে। তিনি বলেন, নিজে পুণ্যবান হও আর সন্তানদের জন্য পূর্ণ এবং তাকওয়ার উন্নত আদর্শ হয়ে যাও, সন্তানকে মুত্তাকি এবং ধার্মিক হিসাবে গড়ে তোলার জন্য চেষ্টা করো, তার জন্য সম্পদ একত্রিত করার ক্ষেত্রে যতটা চেষ্টা করো ততটা চেষ্টা এই ক্ষেত্রে করো। অতএব সেই কাজ করো যা সন্তানের জন্য উত্তম দৃষ্টান্ত, আদর্শ এবং শিক্ষা হয়ে থাকে। এর জন্য অবশ্য হলো সর্বপ্রথম আত্মসংশোধন করা। যদি তোমরা উন্নত পর্যায়ের মুত্তাকি এবং পরিষ্কার হয়ে যাও, খোদাকে সন্তুষ্ট করো, তাহলে বিশ্বাস করা যায় বা আশা করা যায় যে আল্লাহ তোমাদের সন্তানদের কল্যাণ করবেন। ইসলাম যেখানে পিতাকে বলে যে সন্তানদের তরবিয়ত সুশিক্ষার প্রতি মনোযোগী হও, তাদের জন্য দোয়া করো, সেখানে সন্তানদেরও নির্দেশ দেয় যে তোমাদের উপরও কিছু দায়িত্ব বর্তায়। যখন সাবালক হও, পিতা মাতারও কিছু প্রাপ্য আছে, সেই প্রাপ্য তাদের দিতে হবে। আত্মীয়তার গণ্ডির এই কড়িগুলোই পারস্পরিক যোগসূত্রের মাধ্যমে শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলে। পিতা মাতার প্রাপ্য প্রদানের দায়িত্ব যে কত বড়, আর এর গুরুত্ব যে কত বেশি, এই বিষয়ের জ্ঞান এবং চেতনা সবার সম্মানের হওয়া উচিত। এক ছেলে যখন সাবালক হয়, কিভাবে পিতা মাতার অধিকার তাকে দিতে হবে এই বিষয়টি বোঝাতে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলেছেন, এক ব্যক্তি অর্থাৎ আব্দুল্লাহ বিন আমর আব্দুল্লাহ বিন আমরের পক্ষ থেকে বর্ণিত, এক ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে নিবেদন করেন যে আমি জিহাদে যেতে চাই। রাসূল ইসলাম জিজ্ঞেস করেন, তোর পিতা মাতা কি জীবিত? সে ব্যক্তি বলেন যে হ্যাঁ, তারা জীবিত। রাসূল করিম সাল্লাম বলেন যে তাদের সেবা করো, এটি তোমার জিহাদ। পিতা মাতার খেদমতের গুরুত্ব এর মাধ্যমে বোঝা যায়। শুধু তাই নয়, বরং পারস্পরিক প্রেম প্রীতি ভালোবাসার বিস্তার প্রসারের জন্য পিতার বন্ধুদের সাথেও ভালো ব্যবহার, সদ ব্যবহার বা পূর্ণ করার নির্দেশ রাসূলুল্লাহ দিয়েছেন। একবার তিনি বলেন, মানুষের সর্বোত্তম নেকি এবং পূর্ণ হল পিতার বন্ধুদের সাথে সদ্ব্যবহার করা। যখন পিতার ইন্তেকালের পর তাদের সাথে সদ্ব্যবহার করা, এই বিষয়টি আরো স্পষ্ট করতে গিয়ে একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে যার এভাবে উল্লেখ রয়েছে যে হযরত আবু সাইদ সিয়াদি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি কাছে আমরা উপস্থিত ছিলাম,
বনি সালমা
বনি সালমা গোত্রের এক ব্যক্তি আসে এবং জিজ্ঞেস করে যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিতামাতার ইন্তেকালের পর এমন কোন নেকি আছে কি যা তাদের পক্ষে আমি করতে পারি? তিনি বলেন যে হ্যাঁ, কেন নয়, তাদের জন্য দোয়া করো, ক্ষমা চাও, তারা যে প্রতিশ্রুতি দিয়েছেন কারোর সাথে সেই প্রতিশ্রুতি রক্ষা করো, তাদের আত্মীয় স্বজনের সাথে সেইভাবেই আত্মীয়তার বন্ধন রক্ষা করো, আত্মীয়তা তার সম্পর্ক বজায় রাখো যেভাবে তারা নিজের জীবন আশা করতেন তাদের বন্ধুদের সাথে সশ্রদ্ধা এবং সসম্মানে কথা বলো, শ্রদ্ধার সাথে এবং সম্মানের সাথে ব্যবহার করো। আরেকবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দীর্ঘজীবী হতে চায় এবং চায় আর প্রাচুর্য চায়, তার উচিত পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা এবং আত্মীয়তার বন্ধন রক্ষা করা। তাই সন্তান সন্ততি কেবল নখরা করার জন্য নয়, বরং সাবালক হওয়ার পর তাদের উপরও কিছু দায়িত্ব বর্তায় আর পিতা মাতারও কিছু অধিকার আছে যা তাদেরকে, পিতা মাতারও কিছু প্রাপ্য আছে যা সন্তানদের দিতে হবে। বিয়ের পর বিশেষ করে এসব দায়িত্বের প্রতি মনোযোগ নিবদ্ধ করা আবশ্যক। মানুষ যদি হিকমত প্রজ্ঞা বুদ্ধিমত্তার সাথে স্ত্রীর প্রতি করণীয় করে আর পিতামাতার সেবা যত্ন করে যথাযথভাবে আর বুদ্ধি আর প্রজ্ঞার সাথে স্ত্রীর ভিতরে চেতনা সৃষ্টি করে যে পিতামাতার গুরুত্ব কি, আর একই সাথে নিজেও নিজের শ্বশুর শাশুড়ির গুরুত্ব বুঝে এবং জানে, তাহলে ঘরে কখনো ঝগড়া হওয়ার কথা না, যা অনেক সময় হয়ে থাকে। অনেক সময় ধর্মীয় মতভেদের কারণে সন্তান পিতার মাঝে একটা মতভেদ দেখা দেয়। কোন কোন নতুন বয়সকারী এখনো এই প্রশ্ন করে থাকে, পরিস্থিতিতে সন্তানদের পিতাদের সাথে সদ্ব্যবহার করতে হবে এবং তাদের সেবাও করতে হবে। একবার বাটালা সফর কালে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম শেখ আব্দুর রহমান সাহেব কে তার পিতার সম্পর্কে জিজ্ঞেস করেন, খবরাখবর নিচ্ছিলেন। এরপর তিনি তাকে নসিহত করেন যে তাদের জন্য দোয়া করো। তার পিতা মাতা আহমদী ছিলেন না অমুসলিম ছিলেন, যথাসাধ্য সকল অর্থে তাদের মন জয় করা উচিত। পূর্বের চেয়ে সহস্র গুণ বেশি নিজের উন্নত চরিত্র প্রদর্শন করে ইসলামের সত্যতার প্রতি আকৃষ্ট করো। নৈতিক নিদর্শন, এত বড় নিদর্শন যার মোকাবেলা অন্য নিদর্শন দাঁড়াতে, সত্যিকার ইসলামের মানদণ্ড হল মানুষ উন্নত আখলাকে প্রতিষ্ঠিত হয় আর সে স্বতন্ত্র ব্যক্তিত্বে রূপ নেয়, ব্যক্তিতে পরিণত হয়। তো আল্লাহ তাআলা তোমার মাধ্যমে তাদের হৃদয়ে ইসলামের ভালোবাসা সঞ্চার করবেন। ইসলাম পিতামাতার খেদমত থেকে বারণ করে না, জাগতিক বিষয়ে যার ফলে ধর্মের ক্ষতি না হয়, ধর্ম প্রভাবিত না হয়, তা সেই ক্ষেত্রে একশত ভাগ তাদের আনুগত্য করা উচিত। আন্তরিকভাবে তাদের সেবা করো, এটি তাবলিগের ক্ষেত্রে সাধারণ নীতি। সবসময় কোমল ভাষা কোমল হওয়া উচিত, উন্নত নৈতিক আদর্শ প্রদর্শন করা উচিত। আর একটি ঘটনা রয়েছে, মুসলিম ইসলামের বিস্তারিত উত্তর দিয়েছেন। এক্ষেত্রে পিতাও মুসলমান এক ব্যক্তি প্রশ্ন করেন যে হুজুর, পিতামাতার খেদমত এবং তাদের আনুগত্য আল্লাহ তাআলা মানুষের জন্য আবশ্যক করেছেন, কিন্তু আমার পিতামাতা হুজুরের হাতে বয়াত করার কারণে আমার প্রতি একান্ত ক্রোধান্বিত, আমার চেহারাও দেখা পছন্দ করে না। আমি যখন হুজুরের হাতে বয়াতের জন্য আসতে যাচ্ছিলাম, তারা বলে যে আমাদের সাথে কোনো যোগাযোগ রেখো না, তোমার চেহারা দেখা আমরা পছন্দ করি না। এই খোদা প্রদত্ত দায়িত্ব আমি কিভাবে পালন করতে পারি? আল্লাহ তাআলা বলছে, পিতা মাতার খেদমত করে, তারা আমার চেহারাও দেখতে চায় না, সম্পর্ক রাখতে চায় না, এই খেদমত এই দায়িত্ব আমি কিভাবে পালন করব? তিনি বলেন যে কোরআন যেখানে পিতামাতার আনুগত্য করার এবং তাদের খেদমতের নির্দেশ দিয়েছে, সেখানে এই কথাও বলে যে রব্বকুম আলামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালেহিনা ফাইন্নাহু কানা বিল আওয়াবিনা গফুরা। আল্লাহ তাআলা খুব ভালোভাবে জানেন তোমাদের হৃদয়ে যা আছে। যদি তোমরা পুণ্যবান হও তাহলে যারা তার সামনে বিনত হয়, তার কাছে বিনত হয়, তাহলে যাদের জন্য গফুর বা অতীব ক্ষমাশীল সাহাবা রেজওয়ানুল্লাহ আলাইহিম এমন সমস্যার সম্মুখীন হয়েছেন ধর্মীয় বাধ্যবাধকতার কারণে, পিতামাতার সাথে তাদের বিতণ্ডা হয়, যাই হোক নিজের পক্ষ থেকে তাদের দেখাশোনার জন্য খেদমতের জন্য সবসময় প্রস্তুত থাকো। যখনই কোনো সুযোগ পাও খেদমতের সুযোগ হাতছাড়া করো না, নিয়তের সওয়াব তোমার প্রাপ্ত হবে। শুধু ধর্মীয় কারণে খোদার সন্তুষ্টিকে প্রাধান্য দিতে গিয়ে পিতামাতাকে যদি পরিত্যাগ করতে হয় এটি একটি বাধ্যবাধকতা। পুণ্য সামনে রাখো, নিয়তের স্বচ্ছতা দৃষ্টিতে রাখো, তাদের জন্য দোয়া করো। এই বিষয়টি আজকের নতুন কোন বিষয় নয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমন ঘটনার সম্মুখীন হয়েছিলেন, যাই হোক খোদার অধিকার অগ্রগণ্য, তাই খোদা তালাকে অগ্রগণ্য করো। নিজের পক্ষ থেকে পিতামাতার প্রাপ্য প্রদানের চেষ্টায় রত থাকো, তাদের পক্ষে দোয়া অব্যাহত রাখো এবং নিয়তের স্বচ্ছতা এবং সুস্থতার উপর দৃষ্টি রাখো। নিয়ত সঠিক হওয়া উচিত। অতএব আজও অনেকেই যে যে প্রশ্ন করে পিতামাতার প্রতিও কিছু করণীয় আছে, এই দায়িত্ব কিভাবে পালন করব, তাদের জন্য এই উত্তর যথেষ্ট হওয়া উচিত। যাই হোক এক পুরুষের বিভিন্ন ক্যাপাসিটিতে বিভিন্ন অবস্থানে যে দায়িত্ব বর্তায় সেগুলো পালনের চেষ্টা করা উচিত। ঘরকে
এক এসা নমুনা বানানা চাহিয়ে যা মোহব্বত আর প্যার
প্রেম প্রীতি
ফজার ওয়াক্ত কায়েম রহে,
এমন করা উচিত যেখানে প্রেম প্রীতি ভালোবাসার পরিবেশ সবসময় বজায় থাকে। এক পুরুষ স্বামীও পিতাও আর পুত্রও এই দৃষ্টিকোণ থেকে তার নিজের দায়িত্ব সম্পর্কে তার সচেতন হওয়া উচিত। পুরুষের আরো অনেক পজিশন রয়েছে, আমি শুধু তিনটির কথা উল্লেখ করলাম। যেন ঘরের যে মৌলিক ইউনিট রয়েছে সামাজিক শান্তির নিশ্চয়তা তখনই দেয়া যায় যদি এই মৌলিক ইউনিট বজায় থাকে, আর এতে সামুদ্রিক সৌন্দর্য সৃষ্টি যদি চেষ্টা করা হয় তবে এটি সম্ভব। আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করুন।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر